warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bih wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lah wa man yudlilhu fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين وقال تعالى فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون وجاء في الحديث النبوي الشريف عن ابن عباس رضي الله عنهما إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله رواه الترمذي وقال حديث حسن صحيح সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা সকলে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি যে মহান রব্বুল আলামিন একটি এলমি সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অতপর আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক সালাত ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হয়তো খেয়াল আছে যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা ছিল আদ-দোয়া। তো সেখানে বিষয়টির অর্ধেক আলোচনা করা সম্ভব হয়েছিল, বাকি কিছু আলোচনা থেকে গিয়েছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই আদ-দোয়া বিষয়ের বাকি আলোচনাটুকু সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে যে সকল বিষয় আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল দোয়ার সংজ্ঞা, দোয়ার গুরুত্ব ও ফজিলত, এরপর ছিল শুরুতুদ দোয়া, দোয়ার শর্তাবলী, এরপর কিছু জিনিস আলোচনা করেছিলাম যা ছিল যে কিছু জিনিস আছে, কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে আমাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। এরপর আরও কিছু বিষয়ের আলোচনা হয়েছিল আমাদের গত সপ্তাহে, সেগুলো ছিল যে বাদুল আখতা আল্লাতি তাকাউ ফিদ দোয়া, আমরা দোয়া করার সময় বেশ কিছু ভুল ত্রুটি করে থাকি, এগুলোরও আলোচনা গত সপ্তাহে হয়ে গেছে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে আদাবুদ দোয়া, আমরা কিভাবে দোয়া করব আল্লাহর কাছে। এরপরে আরও কিছু জিনিস আছে যে এমন কিছু অবস্থা, এমন কিছু পরিস্থিতি যখন আল্লাহ তাআলা এই দোয়াগুলো, আমাদের দোয়াগুলো ওই পরিস্থিতিতে ওই সময়ে কি করেন, কবুল করে থাকেন। তারপরে কিছু ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা অন্যের জন্য কবুল করে থাকেন, এ সকল ব্যক্তিরা কারা, সে সম্পর্কে আলোচনা হবে। এরপর শেষে আমরা ইনশাআল্লাহ যদি সময় পাই তাহলে কিছু এমন দৃষ্টান্ত স্থাপন করব যেগুলো মহান রব্বুল আলামিন যে কিছু ব্যক্তির বা কিছু মানুষের দোয়া সরাসরি কবুল করেছেন তার প্রমাণস্বরূপ আমরা কিছু ঘটনা উল্লেখ করব ইনশাআল্লাহ। তো দোয়া সম্পর্কে গত সপ্তাহে একটি হাদিস উল্লেখ করেছিলাম, সেখানে বলা হচ্ছে আর দোয়াউহু আল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত, আমরা যেগুলো ইবাদত করছি এটাই হচ্ছে দোয়া। যেমন আমি আপনি যখন নামাজ শুরু করছি তখনই বলছি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক শেষ পর্যন্ত, এরপরে নামাজে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সবই দোয়া, হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এসব কিছুই দোয়ার অন্তর্ভুক্ত। সিজদায় যাচ্ছি, সিজদা থেকে উঠছি, সব কিছুই দোয়া। তো এই জন্য বলা হয়েছে যে আমরা যে সকল এবাদত করে থাকি এগুলোই হচ্ছে, এগুলোর সমষ্টি হচ্ছে দোয়া। তো মহান রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমে বলছেন যে উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা তোমাদের পালনকর্তাকে ডাকো তাদাররুআন বিনয় ও নম্রতা সহকারে, ওয়া খুফিয়াতান এবং গোপনে, চিল্লাচিল্লি করে নয়, ঢাকঢোল পিটিয়ে নয়, বরং গোপনে ডাকতে বলেছেন মহান রব্বুল আলামিন। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে পছন্দ করেন না যারা সীমালঙ্ঘন করে। যেহেতু এর আগের আলোচনা হয়েছে দোয়া সম্পর্কে, অতএব এর অর্থ আমরা করতে পারি যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন না যারা দোয়ার ক্ষেত্রে গিয়ে, জিকিরের ক্ষেত্রে গিয়ে সীমালঙ্ঘন করে। আমরা জানি আমাদের দেশে দোয়া নিয়ে, জিকির নিয়ে সীমালঙ্ঘন হয় কি না হয়, হ্যাঁ, কেউ করেছেন এর আগে? হ্যাঁ, আল্লাহ পাওয়া গেছে তাহলে একজন। তো এ ছিল প্রথম আয়াত, আয়াতটি সুরাতুল আরাফের 55 নম্বর আয়াত। তো এর পর্যায়ে আমরা আদাবুদ দোয়া বা দোয়ার কিছু আদব শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে যে আমরা যে সকল নিয়মে, যে সকল পদ্ধতিতে দোয়া করব তার মধ্যে এক নাম্বার হচ্ছে আইয়াবদা বিহামদিল্লাহি তাআলা ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বপ্রথম আমি আপনি যখন দোয়া শুরু করব তখন আল্লাহর হামদ প্রশংসা দিয়ে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা এরকম কোন শব্দ দিয়ে। এরপরে হামদের সাথে সাথেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করতে হবে। তারপরে যখন আমি আপনি দোয়া শেষ করব তখন ওইভাবেই দোয়া শেষ করতে হবে, আল্লাহর প্রশংসা রসুলের উপর দুরুদের মাধ্যমে আমার আপনার দোয়া শেষ করতে হবে। যেরকম আমরা অনেক সময় এই দোয়া দিয়ে শেষ করি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এটা কিন্তু আল্লাহর প্রশংসা গুণকীর্তন, ওয়া সালামুন আলাল মুরসালিন, হ্যাঁ, মুরসালিন নবীদের উপর সালাম পেশ করলাম। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, দোয়া শেষও করতে হবে আল্লাহর প্রশংসা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ বা সালাম পাঠের মাধ্যমে। এর প্রমাণ দলিল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তিকে ইউসাল্লি, সে নামাজ পড়ছে, তারপরে ফামাজ্জাদাল্লাহ ওয়া হামিদা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করল এবং আল্লাহর প্রশংসা করল ওই ব্যক্তি, ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করল। কোন দরুদ? হ্যাঁ, আমাদের দেশের আপনারা দেখেছেন, হ্যাঁ, শেখ মতিউর রহমান ভাই উনি আলোচনা করেছেন সাইদি সাহেবের ব্যাপারে, সেখানে দরুদ পাঠ করা হচ্ছে, সেই দরুদ না, বরং এ ব্যক্তি দরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুহাল মুসাল্লি, ওই মুসাল্লিকে, ওই নামাজি ব্যক্তিকে তিনি লক্ষ্য করে বলছেন যে হে মুসাল্লি, হে নামাজি ব্যক্তি, উদউ তুজাব, তুমি ডাকো, তোমার ডাকে কি করা হবে, সাড়া দেওয়া হবে, ওয়াসাল তুতা, তুমি আল্লাহর কাছে এখন কিছু চাও, তোমাকে দেওয়া হবে। তার কারণ এর আগে তিনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন এবং তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেছেন। তাহলে আমরা যখন দোয়া করব, প্রথমে আল্লাহর প্রশংসা, পরে রাসূলের উপর দরুদ, এরপর আমার আপনার চাওয়া যত আছে সব কিছু দোয়া চাওয়ার পরে শেষে আবার আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে এবং রাসূলের উপর দরুদ পাঠ করে আমরা দোয়া শেষ করব। এটা হলো এক নাম্বার আদাব। হ্যাঁ, দুই নাম্বার, আদ-দুআউ ফির রাখাই ওয়া শিদ্দা। আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের যখন বেশিরভাগ লোকের অবস্থা এরকম যে বিপদ আসলে আল্লাহকে ডাকি, যখন একটা সমস্যা হয়ে যায় তখন ডাকি, কিন্তু তার আগে আমরা অনেকেই মহান রব্বুল আলামিনকে বলে ভুলে যাই, অনেকেই আল্লাহর কাছে চাই না, কিন্তু যদি তখন চাইতাম হয়তো আমার এই বিপদটা পরে আসতো না। এজন্য বলা হচ্ছে দুই নাম্বার আদাব দুয়ার, যে আদ-দুআউ ফির রাখাই ওয়া শিদ্দা। আমার আপনার যখন ভালো অবস্থা থাকবে তখনও আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর শিদ্দা যখন কঠিন অবস্থা হবে, যখন কোনো পরীক্ষায় পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, তখনও দোয়া করতে হবে। অর্থাৎ ভালো মন্দ উভয় অবস্থাতেই মহান রব্বুল আলামিনকে ডাকা দোয়ার দ্বিতীয় আদব বা নিয়ম। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যে মান সাররাহু আন ইস্তাজীবাল্লাহু লাহু ইনদা শাদাইদ ওয়াল কুরব, যে ব্যক্তি খুশি হয় যে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন কোন সময়, কঠিন সময়ে, ইনদা শাদাইদ ওয়াল কুরব, কঠিন এবং সমস্যার সময়ে, ফাল ইউকসিরিদ দুআ ফির রাখা, সে ব্যক্তি যেন তার সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় যখন সে থাকে তখন যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আমাদেরকে উভয় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে, এমনটি নয় যে আমি সমস্যায় পড়েছি তখনই আল্লাহকে ডাকবো আর যখন সমস্যায় পড়িনি তখন ডাকবো না, এমনটি নয়। বরং উভয় অবস্থায় আল্লাহকে ডাকতে হবে, যখন সমস্যা নেই তখন আল্লাহর কাছে আরো বেশি বেশি জান্নাতের জন্য তৌফিক কামনা করতে হবে, ভালো আমলের তৌফিক কামনা করতে হবে, বিভিন্ন যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিতে আল্লাহ তাআলা আমাকে যেন পতিত না করেন, সেখান থেকে মুক্তি চাইতে হবে। তিন নম্বর আদব, ইউখফিযু সাওতাহু বিদ্দুআ, তার দোয়ার সময় আওয়াজকে নিচু রাখবে, চিল্লাচিল্লি করে দোয়া করবে না, যেমনটি একটু আগে আয়াত পেশ করেছি। বলা হচ্ছে বাইনাল মুখাফাতাতি ওয়াল জাহর, এমন নয় যে আমি চিল্লাচিল্লি করছি আবার যে কিছুই বলছি না, এমনটি না, বরং উভয়ের মধ্যস্থানে আমি আপনি আস্তে আস্তে মহান রব্বুল আলামিনকে ডাকব। আল্লাহ তাআলা বলছেন যে আয়াতটি প্রথমে আমি পড়েছি, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রভুকে বিনয় নম্রতা সহকারে এবং গোপনে ডাকো, আহ্বান করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। চার নম্বর আদব, আইন ইয়াতাযাররা ইলাল্লাহি ফি দুআইহি, আল্লাহ তাআলার কাছে বিনয় নম্রতা সহকারে দোয়া করতে হবে। আমি আপনি আল্লাহর কাছে যদি বড়ত্ব নিয়ে, আমি বড় এ নিয়ে যদি এভাবে যদি মন মানসিকতা রেখে দোয়া করি তাহলে দোয়া কবুল হবে না, বরং আমি আল্লাহর বান্দা, বান্দা যিনি আব্দ, দাস, তাকে বিনয়ী হতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাযাররাউ, যখন তাদের সমস্যা এসে যায়, তারা যখন কঠিন অবস্থাতে পড়ে যায়, তাযাররাউ, কেন তখন তারা বিনয় নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে না, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু অবস্থা এমন হয়ে গেছে যে যখন সমস্যায় পড়েছে এর পরেও অনেক মানুষ দেখা যায় তার অন্তর কঠিন হয়ে যায়, ওয়াজাইয়ানা লাহুম আশ-শাইতানু মা কানু ইয়ামালুন, এবং তারা যে সকল কাজগুলো করছে শয়তান এগুলোকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে তাদের কাছে, অর্থাৎ তারা তখনও আল্লাহর দিকে আর ফিরে আসে না। এই অবস্থাটা জাহেলি যুগের যে সকল লোক ছিল তাদের চাইতেও কঠিন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন মুশরিকরা এই নৌকাতে আরোহণ ভ্রমণ করত, সমুদ্রে ভ্রমণ করত তখন তারা আল্লাহকে মুখলিসিন, বিপদে পড়ে গেলে আল্লাহকে ডাকত মুখলিসিন আলাউদ্দিন একনিষ্ঠভাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযাহুম ইউশরিকুন, কিন্তু যখন আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে এই তুফান ঝড় ঘূর্ণিঝড় দূর করে দিতেন এবং তারা আবার ওই নদীর পাড়ে পৌঁছে যেত, তখন ইযাহুম ইউশরিকুন তখন আবার শিরক করা শুরু করত। কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে, অনেকে আমরা কঠিন অবস্থাতে পড়েও মহান রব্বুল আলামিনকে ডাকি না, বরং বিভিন্ন শিরকি কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই সমস্যা হয়ে গেছে একটা তাবিজ লাগায় দাও তুমি, এই সমস্যা হয়ে গেছে তুমি ওই পীর বাবার কাছে চলে যাও, ভালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য আল্লাহর কাছে বিনয় নম্রতা সহকারে আমাদেরকে চাইতে হবে। পাঁচ নম্বর আদব বা দোয়ার শিষ্টাচার হচ্ছে দোয়াতে আমাকে আপনাকে কাকতি মিনতি সহকারে দোয়া করতে হবে, কাকতি মিনতি সহকারে আল্লাহর কাছে চাইতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে আমি আপনি একজন সামান্য মাখলুক, যিনি অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন তার সামান্য মাখলুক আমি আপনি, তার কাছে কাকতি মিনতি করা আমার আপনার জন্য অতীব জরুরি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসে, তিনি বলছেন যে আলিযু বিয়াদাল জালালি ওয়াল ইকরাম, তোমরা কাকুতি মিনিত করো আল্লাহ তাআলার কাছে ইয়াদাল জালালি ওয়াল ইকরামের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলার যে সকল গুণবাচক নামগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে চাইতে হবে। তারপর বলা হচ্ছে ছয় নম্বর আদবে ইয়াতাওয়াসসালু ইলা রাব্বিহি তাআলা বিআনওয়াইল ওয়াসাইল আল মাশরুইয়া। তো আমাদের দেশে বিভিন্ন ওয়াসিলা আছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলার বিভিন্ন ব্যাখ্যা দেশে প্রচলিত আছে, যে পীর ধরো বা আরেকজনকে ধরো, এইভাবে ইয়ে আছে। তো এই সম্পর্কে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে যে শরীয়ত সম্মত যে সকল ওয়াসিলা আছে সেগুলো ধরতে হবে, এটা হচ্ছে ছয় নম্বর আদব। আল্লাহ তাআলা বলছেন যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো, অনুসন্ধান করো। ওয়ামানা ইবতিগাউল ওয়াসিলা, ওয়াসিলার অর্থ কি? আল্লাহ তাআলা ওয়াসিলা তালাশ করতে বললেন, এই ওয়াসিলার অর্থ হচ্ছে আই তাকাররাবু ইলাইহ, আল্লাহর কাছে তোমরা আল্লাহর নৈকট্য তোমরা লাভ করো, বিতাআতিহি আল্লাহর অনুসরণের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওয়াল আমালি বিমা ইউরিদিহ, এবং ওই সকল কাজ করার মাধ্যমে যেগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাহলে আমরা ওয়াসিলা তলব করব আল্লাহর কাছে কিসের মাধ্যমে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আর দুই নাম্বার হচ্ছে এমন সকল আমলের মাধ্যমে যেগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সাত নাম্বার আদব হচ্ছে আল ইতিরাফু বিযযামবি ওয়ান নিমাতি হালাদ দুআ, আমি আপনি মানুষ, আমার আপনার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক। তো আমি আপনি যখন দোয়া করব, দোয়ার সময় আমার আপনার গুনার স্বীকৃতি করতে হবে যে হে আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহ তুমি মাফ করো। তো গুনার স্বীকৃতি আগে জ্ঞাপন করতে হবে আল্লাহর কাছে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ওয়ান নিমা, আমি আপনি মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ভোগ করছি, যার একটের হিসাবও যদি দিতে যাই তাহলে আমল বরবাদ হয়ে যাবে, কৃতকর্ম যা আছে যা উপার্জন করেছে হয়তো দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, নিয়ামতের শুকরিয়া আদা করে শেষ হবে না। তাই বলা হচ্ছে যে আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন এগুলো স্বীকার করতে হবে, গুনার স্বীকৃতি এবং নিয়ামতের স্বীকৃতি করতে হবে দুয়ার অবস্থায়। যেমনটি হাদিসে এসেছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাইয়দুল ইস্তেগফার বা যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তার মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, যদি কারো মুখস্থ না থাকে এই দোয়া মুখস্থ করে নিন, এটাকে বলা হয় সাইয়দুল ইস্তেগফার। এখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার পালনকর্তা, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিক, এবং আমি আপনার যে অঙ্গীকার এবং ওয়াদা রয়েছে তার উপরে রয়েছে ওয়াওয়াদিকা মাসতাতাতু, আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু সাধ্য ততটুকু তোমাকে আমি মানার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওই সকল জিনিস থেকে যেগুলো, যে খারাপিগুলো, ওই সকল খারাপি থেকে যে খারাপিগুলো আমি করেছি। একটু আগে বললাম যে গুনার স্বীকৃতি জ্ঞাপন করতে হবে, গুনার স্বীকার করতে হবে আমাকে আপনাকে। তো এখানে প্রথমে আমি কি বললাম, আউযু বিকা মিন শাররি মা সানাত, আমি যে সকল খারাপিগুলো করেছি, আমার দ্বারা যে সকল খারাপ কাজ সম্পাদিত হয়েছে, সে সকল খারাপ কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আবু উলাকা বিনিমাতিকা আলাই, এবং আমার উপর আপনি যে সকল নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আমি স্বীকার করছি। ও আবু উবিজাম্বি, সাথে সাথে আমার গুনারও স্বীকৃতি জ্ঞাপন করছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আন্ত, অতএব হে রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমাকারী নেই, আপনি ছাড়া আর অন্য কেউ ক্ষমা করতে পারে না। ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহার, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে দিনে, মুকিনান বিহা, এর প্রতি আস্থাশীল হয়ে দৃঢ় বিশ্বাস যদি থাকে তার এই দোয়ার প্রতি, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সে যদি ওই দিনে মারা যায়, ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা, মাসাউন মানে সন্ধ্যা, সন্ধ্যা হওয়ার আগে, রাত্রি আসার আগে যদি ওই দিনে সে মারা যায়, তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমান কালাহা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রে এই দোয়া পড়বে, ওয়াহুয়া মুকিনুন বিহা, এর প্রতি সে দৃঢ় বিশ্বাসী আস্থাশীল, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার আগে সে সেই রাত্রেই মারা গেল, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তিও জান্নাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যে এই দোয়াটা পড়ার ফলেই যদি আমি আপনি এর প্রতি আস্থাশীল হয়, তো ইনশাআল্লাহ আমি আপনি জান্নাতি হব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এরপরে আট নাম্বার আদব বা শিষ্টাচার হচ্ছে আদমু তাকাল্লুফুস সাজঈ ফিদ দুআ, দুআ ছন্দ মিলিয়ে পদ্যের আকারে দুআ করাটা নিষিদ্ধ। সংক্ষিপ্ত করছি কারণ আরো অনেক বিষয় রয়ে গেছে, সময় হয়তো তখন আর পাবো না শেষে। দশ নাম্বার হচ্ছে না সরি নয় নাম্বার হচ্ছে আদ দুআউ সালাসা, যে দোয়াগুলো আমি আপনি করব সেই দোয়াগুলিকে তিনবার করে বলাটা হচ্ছে মুস্তাহাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, যেমন তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন সালাসা মাররাতিন, যখন তিনি কুরাইশের উপরে বদদোয়া করেছিলেন তখন তিনি আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন এই দোয়া তিনবার পড়েছিলেন। দশ নম্বর শিষ্টাচার হচ্ছে ইস্তিকবালুল কিবলা, কিবলাকে সামনে রাখা। এগারো নম্বর হচ্ছে রফুল ইয়াদাইনি বিদ্দুয়া, দোয়ার সময় দুই হাত উত্তোলন করা। হাদিসে এসেছে আন সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা, যে নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম, নিশ্চয় তোমাদের পালনকর্তা হাইয়ুন করিমুন, তিনি অত্যন্ত সম্মানিত এবং লজ্জাশীল। ইস্তাহি মিন আবদিহি, তিনি লজ্জাবোধ করেন তার বান্দার ক্ষেত্রে, ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন বান্দা তার দুই হাতকে মহান রব্বুল আলামিনের দিকে উত্তোলন করে, আই ইয়ারুদ্দাহুমা সিফরা, সিফর মানে শূন্য, জিরো, হ্যাঁ, খালি হাতে, শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মহান রব্বুল আলামিন। তাহলে আমি আপনি যখন দোয়া করব, তো দোয়ার অন্যতম একটা আদব হলো যে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে হবে। বারো নম্বর শিষ্টাচার হচ্ছে আল ওযু ও ক্বাবলা দুআই ইন তায়াসসারা, যদি আপনার সম্ভব হয় তাহলে দোয়ার পূর্বে ওযু করে নেবেন। এখানে একটা লম্বা ঘটনা উল্লেখ করা হয়েছে হাদিসের, সংক্ষেপে বলছি। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু একজন বড় সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বলছেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে খালি হলেন, হুনাইনের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন আবু আমির রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন আওতাস গোত্রের দিকে, বা আওতাস নামক এক স্থানে সেখানে যুদ্ধ করার জন্য পাঠালেন। তো সেখানে আবু আমির রাদিয়াল্লাহু আনহু হাঁটুতে ব্যথা পেলেন, তীর তার নিক্ষিপ্ত হলো হাঁটুতে, তো এই তীর যখন তার টানা হলো, তো ওখান থেকে কিছু পানি বের হওয়ার ফলে তিনি প্রায় মৃত্যু, মানে মৃত্যু অবস্থায় চলে আসলেন, বা মৃত্যু তার ঘনিয়ে আসলো। এখন তার মনে হচ্ছে যে আমি আর বাঁচব না। এমন অবস্থায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে আসলেন, তখন তিনি বলছেন যে ফারাজাতু ফাদাখালতু আলান নবী ওয়াস্তামালানি আবু আমির আলান নাসি ফামাকাসা ইয়াসিরান। যখন তার মৃত্যু প্রায় ঘনিয়ে এসেছে, তখন তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, হ্যান্ড ওভার করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন কাকে? আবু আমির। কি আবু আমির রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আমার দিন শেষ, সময় শেষ, তখন তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। তিনি বলছেন ফামাকাসা ইয়াসিরান, আমাকে দায়িত্ব দেওয়ার পর কিছুক্ষণ তিনি ছিলেন, সুম্মা মাতা, এরপর তিনি মৃত্যুবরণ করলেন। ফারাজাতু ফাদাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি আলা সারিরিন মুরাম্মাল ওয়া আলাইহি ফিরাশ কদ قد أسر رمال السرير في ظهره وجنبه فأخبرته بخبرنا وخبر أبي عامر তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তাকে সংবাদ দিলেন এই আবু আমির রাদিয়াল্লাহু আনহু এবং তাদের নিজেদের সংবাদ। ওয়াকুলতু লাহু ক্বালা কুল লাহু ইস্তাগফিরলি। আবু আমির রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলবে। আল্লাহ রাসূলের কাছে তিনি দোয়া চাইলেন। তো তিনি এসে বললেন যে আবু আমির রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন যে আপনি যেন তার জন্য কি করেন, দোয়া করেন ক্ষমার। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাইন, তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আসতে বললেন। ফাতাওয়াদ্দা মিনহু, তিনি সেখান থেকে কি করলেন, ওযু করলেন। সুম্মা রাফা ইয়াদাইহি ফাকাল, এরপর তিনি দুই হাত উত্তোলন করে বললেন আল্লাহুম্মা গফির লি উবাইদ ইবনে আমির, হে আল্লাহ তুমি উবাইদ বিন আমিরকে, অর্থাৎ আবু আমিরকে কি করো, ক্ষমা করো। ওয়া রাআইতু বায়াদা ইবতাই, আর আমি তার বগলের শুভ্রতা বা সাদা অংশ কি করলাম, দেখতে পেলাম, অর্থাৎ খুব উঁচু করে তিনি হাত তুলেছিলেন। সুম্মা কালা, এরপর তিনি বললেন আল্লাহুম্মা জাআলহু ইয়াউমাল কিয়ামাতি ফাওকা কাসীরিন মিন খালকিকা ওয়া মিনান নাস, হে আল্লাহ কিয়ামতের দিন আবু আমিরকে তুমি তোমার অনেক সৃষ্টির উপরে এবং অনেক মানুষের উপরে স্থান দিও এবং মর্যাদা দান করিও। ফাকুলতু, সাহাবাদের কিছু ঘটনা উল্লেখ হলে বা পড়লে মাঝে মাঝে মানে আশ্চর্যজনিত হতে হয়, মাঝে মাঝে হাসি আসে। তারা ভালোর পথে, কল্যাণের পথে অত্যন্ত অগ্রগামী ছিলেন। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে তিনি দোয়া করলেন কার জন্য, আবু আমির রাদিয়াল্লাহু আনহুর জন্য। তখন তিনি বলছেন ফাকুলতু, আমি বললাম ওয়ালিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটু দোয়া করেন আপনি। আবু আমির রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন যখন, আমার জন্য একটু করেন। ফাস্তাগফারা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। ফাকালা, তিনি বললেন আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ ইবনে কাইস জামবাহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মূল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কাইস। তো তিনি বললেন যে হে আল্লাহ, আব্দুল্লাহ বিন কাইসের, অর্থাৎ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর গুণাগুলি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়া আদখিলহু ইয়াউমাল কিয়ামাতি মুদখালান কারীমা, আর কিয়ামতের দিন তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাও। তাহলে এখান থেকে আমরা যেটা প্রমাণ পেলাম সেটা হচ্ছে যে যদি দোয়া করতে চাই তাহলে সম্ভব হলে দোয়া ওযু করে নিতে হবে দোয়ার পূর্বে। তারপরে ১৩ নম্বর আদব বা শিষ্টাচার হচ্ছে আল বুকা উফি দোয়াই মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে দোয়ার মাঝে ক্রন্দন করা। এখানে বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, তার কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছেন যে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে যারা কাফের, যারা মুশরিক, যারা বেদিন, তারা অনেক মানুষকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, অতএব যে ব্যক্তি আমার অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি তার কওমের ব্যাপারে বলছেন, ইন তুআযযিবহুম, হে আল্লাহ তুমি যদি আমার কওমকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, তাহলে তারা তোমার কি বান্দা, তোমার বান্দাকে যদি তুমি শাস্তি দাও তাহলে আমাদের আর করার কিছু নেই। হ্যাঁ, ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে আপনি অত্যন্ত পরাক্রমশালী, আজিজ পরাক্রমশালী, আল হাকিম মানে সবচেয়ে বড় বিচারক, অর্থাৎ যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এটা হবে আপনার গুণ, আর যদি তাদেরকে শাস্তি দেন তাহলে আপনি শাস্তি দিতে পারেন, এটা আপনার ন্যায় বিচারের সামিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো উল্লেখ করলেন, উল্লেখ করার পরে বললেন, ফারাফা ইয়াদাই, তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন যে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়াবাকা, তিনি তার উম্মাদ বলে স্মরণ করলেন এবং কেঁদে ফেললেন। তাহলে কাদার দলিল আমরা এখান থেকে পেলাম। তো দোয়ার অন্যতম আদব হচ্ছে যে দোয়াতে আল্লাহর ভয়ে কাদা, কারণ আমি আপনি জানি না কি আমল করেছি, এই আমল দিয়ে কি মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার মুক্তির উপায় আছে, হয়তোবা আল্লাহ মুক্তি দিতেও পারেন, এবং আল্লাহ না করুন হয়তোবা তার কাছে আমার আপনার আমল যথেষ্ট নাও হতে পারে, এই জন্য জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়ার মাঝে কাঁদতে হবে। এরপরে ১৪ নম্বর শিষ্টাচার হচ্ছে ইজহারুল ইফতিকার ইলাল্লাহি ওয়াশকওয়া ইলাই, আল্লাহর কাছে আমার আপনার দারিদ্রতা পেশ করা, আমি আপনি গরিব, আমার আপনার কোনো জিনিস দরকার, আমার আপনার এই জিনিস নেই, এই শাকওয়া, এই অভিযোগ আল্লাহর কাছে পেশ করা, আল্লাহ আমার এই জিনিস নেই আমাকে দাও, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি তুমি যদি আমাকে মাফ না করো কে করবে, এরকম অভিযোগ আল্লাহর কাছে পেশ করা এবং আমার আপনার দারিদ্রতা আল্লাহর কাছে পেশ করা, এটা হচ্ছে ১৪ নম্বর আদব। ১৫ নম্বর হচ্ছে আইয়াবদা দাই বিনাফসি ইযা দাআ লিগাইরিহি, আমি আপনি যখন অন্যের জন্য দোয়া করব প্রথমত আমার আপনার জন্য দোয়া করতে হবে। কোরআনের এক আয়াতে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নারান জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রথমত কার কথা বলা হয়েছে, নিজের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য প্রথমে আমি আপনি নিজের জন্য দোয়া করব, এরপরে অন্যের জন্য দোয়া করব, এটা হচ্ছে ১৫ নম্বর আদব। ১৬ নম্বর আল্লাহ ইয়াতাদি ফি দোয়া, দোয়ার ক্ষেত্রে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না বা বাড়াবাড়ি করা যাবে না, এমন জিনিস চাচ্ছি যেটা হয়তো দরকার নাই বলার, যেমনটি আন আবি উমামাত আন্না আবদাল্লাহ ইবনা মুগাফফালিন সামিআ ইবনাহু ইয়াকুল, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মুগাফফাল তার ছেলেকে বলছেন, বলতে শুনছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবিয়াদ আন ইয়ামিনিল জান্নাতি ইযা দাখালতুহা, যে হে আল্লাহ আমি যখন জান্নাতে যখন যাব তখন তার ডান পাশের যে কাসরুল আবিয়াজ, সাদা যে ইয়াটা আছে, প্রাসাদ আছে, সেই প্রাসাদটা তোমার কাছে চাচ্ছি। তো উদ্দেশ্য হওয়া দরকার আমার আপনার জান্নাত চাওয়া, কিন্তু ডান দিকের বাম দিকের এগুলো হচ্ছে বেশি বাড়াবাড়ি, ঠিক আছে? তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাত দাও। ফাকালা, তিনি তখন বললেন যে এই বুনাই, হে আমার সন্তান, সালিল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে তুমি জান্নাত চাও, ওয়া তাআউযু বিল্লাহি মিনান নার, আর জাহান্নাম থেকে মুক্তি চাও, ফা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সায়াকুনু ফি হাদিল উম্মা কওমুন ইয়াতাদুনা ফিত তাহুরি ওয়াদ দুআ, যে এই উম্মতের মাঝে এমন কিছু ব্যক্তি, এমন কিছু জাতি আসবে, এমন কিছু দল আসবে যারা সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, ফিত তহুরে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, ওয়া দুআই এবং দুয়ার ক্ষেত্রে। এরপরে ১৭ নম্বর শিষ্টাচার হচ্ছে আত্তাওবাতু ওয়া রদ্দুল মাযালিম, যদি আমি আপনি কোনো গুনাহ করে থাকি সেখান থেকে তওবা করতে হবে, আর যদি কোনো ব্যক্তির উপরে আমি জুলুম করে থাকি, কোনো পাপ হইতে আমি মাফ চাচ্ছি আল্লাহর কাছে, কিন্তু ওই পাপটা কোনো ব্যক্তির কাছ উপরে জুলুম সম্পর্কিত, কোনো ব্যক্তির উপর আমি জুলুম করে তার মাল সম্পদ নিয়ে নিয়েছি, যদি এমনটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে তাকে তার মাল ফিরিয়ে দিতে হবে, রদ্দুল মাজালেম, যে জুলুম করে যে সম্পদ আমি আপনি নিয়ে নিয়েছি সেই জিনিস তাকে ব্যাক দিতে হবে। আঠেরো নম্বর হলো ইয়াদউ লিওয়ালিদাইহি ওয়ালিল মুমিনিনা মা নাফসিহি, যে নিজের সাথে সাথে তার পিতামাতার জন্য দোয়া করবে এবং অন্যান্য মুমিনদের জন্যও দোয়া করবে। এরপর ১৯ নম্বর হচ্ছে লা ইয়াসআলু ইল্লা ইল্লাল্লাহ ওয়াহদা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন প্রার্থনা না করে, আর প্রার্থনা অন্যর কাছে যদি করা হয় তাহলে তো সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। বলা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, ওয়া ইজাস্তানতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সহযোগিতা বা সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছেই সাহায্য কামনা করবে। ২০ নম্বর হুজুরুল কলব, আমার আপনার দোয়াতে মন থাকতে হবে, এমন না যে আমি আপনি দোয়া করছি কিন্তু কি চাচ্ছি নিজেরই হয়তো খেয়াল নাই। যদি এমনটি হয় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন। ওয়া আলামু, এবং জেনে রাখো যে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইস্তাজীবু দুআআ মিন কলবিন গাফিলিন ওয়ালাহিন, যে অন্তর গাফেল অবস্থায় তার দোয়াতে দোয়া করার মধ্যে গুরুত্ব না থাকে এমন অবস্থায় দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা সাড়া দেন না, ওই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ২১ নম্বর হচ্ছে ইস্তিহবাবুল ইতিয়ানি বি জাওয়ামিই দোয়া, এমন কিছু দোয়া করতে হবে যে দোয়াগুলো অল্প কথা কিন্তু ব্যাপক অর্থ বহন করে। যেমন কোরআনুল কারিমে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, ছোট্ট শব্দ কিন্তু অর্থ ব্যাপক। যদি আমরা দুনিয়াতে হাসানা পাই তাহলে দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করতে পারবো। প্রথমে অংশে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তো এই ছোট্ট তিনটি শব্দ, যে দুনিয়াতে ভালো দাও, পরকালে ভালো দাও, এবং জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, যদি এই তিনটা দোয়াই কবুল হয়ে যায় আমাদের তা আর কি লাগবে। এই জন্য বলা হয়েছে যে এমন কিছু দোয়া আমাদেরকে করতে হবে যেগুলো হয়তো স্বল্প, ইস্তেহবাব মুস্তাহাব, এভাবে দোয়া করাটা ভালো উত্তম। আপনি আপনার ভাষায়ও দোয়া করতে পারেন আল্লাহর কাছে, কিন্তু ব্যাপক খালি দোয়া বলে যাচ্ছে, একবার বলছে এটা একবার বলছে এটা, এরকম না করে যেগুলো হচ্ছে স্বল্প কথায় ব্যাপক অর্থবোধক দোয়া আছে এগুলো মাধ্যমে দোয়া করাটা ভালো। তারপর ২২ নম্বর শিষ্টাচার বলা হচ্ছে খতমুদ দোয়াই বিমা ইউনাসিবু তলাবুদ্দাই, যে আমি আপনি আল্লাহর কাছে কোনো কিছু হয়তো চাচ্ছি, হে আল্লাহ আমাকে সন্তান দাও, তো এরূপ একটি নাম আল্লাহর ওই স্থানে সেট করা। আল্লাহর কাছে রহমত চাচ্ছি, তো রহমান রহিম নামটা তখন সেট করতে হবে, যেটা গত সপ্তাহে হয়তো আলোচনায় এসেছিল আমার, যে ইয়া রহমানু ইরহামনি, হে দয়ালু আমাকে দয়া করো, এমনটি আর কি। তো বল কেন এটা আমি আপনি করব, বলা হচ্ছে ওয়াজালিকে আবলাগু ফিদ দুআই ওয়া আজমা আলা, তাহলে এভাবে দোয়া করলে দোয়া কবুলের আশা বেশি থাকে। যেমন আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, শেষের অংশে বলা হলো যে আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনি রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহাব, যেহেতু দান করার কথা বলা হয়েছে সেহেতু শেষে বলা হচ্ছে ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় আপনি মহান দাতা। এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। শেষ শিষ্টাচার এবং শেষ আদব হচ্ছে তাকদিমুল আমালুস সালিহা বাইনা ইয়াদাই দোয়া, আমি আপনি দোয়া করার আগে কিছু ভালো কাজ করা, যেরকম নামাজ, নামাজের পরে দোয়া করলাম, অথবা যাকাত আদা করলাম, এরপরে দোয়া করলাম যে হে আল্লাহ আমি তোমার নির্ধারিত যাকাত আদা করলাম, তুমি আমার মালগুলিকে পবিত্র রাখো, এই এর বিনিময়ে তুমি আমাকে জান্নাতবাসী করো, জাহান্নাম থেকে মুক্তি দাও, এভাবে দোয়া করতে পারি। এরপরে যে বিষয়টি, এ গেল আমাদের মোট ২৩টি দোয়ার আদব বা শিষ্টাচার, এভাবে আমাদেরকে দোয়া করতে হবে। এরপরে বেশ কিছু সময় এবং পরিস্থিতি আছে, যে সকল সময় এবং পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো বেশি বেশি কবুল করে থাকেন, সে সকল সময় দোয়া করলে দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে লাইলাতুল কদর, যে সকল সময়ে দোয়া কবুল হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রজনী, যেটি রমজান মাসের শেষ দশকে, বিশেষ করে শেষ বিজোড় পাঁচ দিনে, হ্যাঁ এরপরে বিশেষভাবে সাতাশে পাওয়ার আশা করা যায়, সেই লাইলাতুল কদরে দোয়া বেশি বেশি কবুল হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি বললাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা, আপনি কি ভেবে দেখেছেন যে আমি যদি জানতে পারি যে কোন রাত্রিটি লাইলাতুল কদর আমি ওই রাত্রে কি বলে দোয়া করব। আমি লাইলাতুল কদর জানতে পারলাম যে আজকের রাত্রি লাইলাতুল কদর, কোনো আলামত দেখে আমি বুঝতে পারলাম, তো আমি ওই দিন কি দোয়াটা করব। কালা তিনি বললেন যে কুলি, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা তিনি শিখিয়ে দিলেন। তো এখানে যেটা আমাদের জানার বিষয় যে লাইলাতুল কদরের দোয়া কবুল হয়। দুই নাম্বার, বিররুল ওয়ালিদাইনি মিন আসবাবি ইজাবাতিদ দোয়া, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম কারণ। তো আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তাদের উচিত তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আমি আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবো, সাথে সাথে পিতামাতারও খোঁজ নিতে হবে। দশ মিনিট যদি ফ্যামিলির সাথে কথা বলি তাহলে দু মিনিট তো পিতামাতার সাথে বলতে পারবো। এই জন্য আমি আপনি যখনই বাড়িতে যোগাযোগ করব পিতামাতারও খোঁজ নিতে হবে, তাদেরকে ভরণ পোষণের ব্যাপারে তারা যখন বৃদ্ধ হয়ে যান তখন তাদের অবস্থা করুণ হয়ে যায়। হ্যাঁ, তারা ইনকামও করতে পারেন না, দেখা যায় যে খাবার দাবারে সমস্যা হয়। তো যারা আপনারা এখানে এসেছেন, প্রথমত নিজেকে ওসিয়ত করছি, তারপরে আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, এটা দোয়া কবুলের অন্যতম কারণ। কালা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম উওয়াইস বিন আমির, উওয়াইস বিন আমির এক ব্যক্তির নাম, তিনি তোমাদের কাছে এখন আসবেন, মা আমদাদি আহলিল ইয়ামান, আহলে ইয়ামান বা ইয়ামান বাসী কিছু লোকের সাথে, সহযোগী লোকের সাথে, মিন মুরাদ সুম্মা মিন কারণ, এটা হচ্ছে একটা কবিলা, প্রথমত তারা মুরাদ কবিলার, পরে তারা হচ্ছে কারণ কবিলার, কানা বিহি বারাসুন, তার ধবল রোগী ছিল, তার শরীরে সাদা সাদা হয়ে গেছিল, ফাবারিয়া মিনহু ইল্লা মাউদিয়া দিরহামিন, তার ওই ধবল রোগ ভালো হয়ে গেছে তবে সামান্য একটা পয়সা পরিমাণ জায়গা থেকে গেছে, লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বারুন, তার একটা তার মা আছে, তার মা আছে, বিহা হুয়া বিহা বারুন, সে তার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, যদি সে আল্লাহর উপরে কোনো কসম করে তাহলে আল্লাহ তাআলা তাকে ওই কসম থেকে পবিত্র করেন, মুক্ত করে দেন, অর্থাৎ আল্লাহ তাকে তার ওই কসমটা পুরা করে দেন, তার বিপক্ষে কোনো সময় যায় না। আমরা অনেক সময় কসম করে ফেলি, দেখা যায় যে মাসালা আমার আপনার বিপরীতে চলে গেছে, হ্যাঁ তখন হয়তো কাফারা দিতে হয়, কিন্তু উনি ওনার কসমকে আল্লাহ তাআলা সবসময় পুরা করেছেন। ফা ইনিস্তাতাআতা আন ইস্তাগফির আলাইকা ফাফআল, অতএব হে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, যদি তুমি পারো তাহলে আন ইস্তাগফির আলাইকা ফাফআল, সে তোমার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তাহলে তুমি সেটা তার দ্বারা করিয়ে নাও, তাকে বলো তোমার জন্য যেন সে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এই ব্যক্তির ওয়াইস বিন আমেরের গুণ হলো কি, সে তার মাতার সাথে, সে তার মার সাথে ভালো ব্যবহার করে, আর এই জন্য আল্লাহ তার কসম পূরণ করেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি পারো তাহলে তার দ্বারা তুমি তোমার গুনার ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে যাদের মা বাবা রয়েছেন তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর হচ্ছে দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হলো, আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া আল্লাহ সবচেয়ে বেশি শুনে থাকেন, কবুল করে থাকেন। কালা তিনি বললেন, জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রে, ওয়াদুবুর আস সালাওয়াত আল মাকতুবাত, এবং ফরজ নামাজের শেষে। চার নাম্বার, যে সকল সময়ে বা যে সকল অবস্থায় দোয়া কবুলের আশা করা যায়, চার নাম্বার হল আল ইকসারু মিন নওয়াফিল ইবাদাত বাদাল ফরায়েদ, ফরজ নামাজের পরে বেশি বেশি নফল নামাজ আদা করা। বেশি বেশি যদি নফল নামাজ আদা করা যায়, তাহলে নফল নামাজের পরে যদি আমি আপনি দোয়া করি, তাহলে এই নফল নামাজের মাধ্যমে এই দোয়ার কবুলের আশা করা যায়। লম্বা হাদিস আছে তার প্রমাণে, তো এটা আমার বলার একটু সময় হচ্ছে না, পরবর্তী নাম্বারে যাচ্ছি। তো পাঁচ নাম্বার ইয়া হচ্ছে দোয়া কবুলের সময়, যেটা হচ্ছে আর দোয়া ও বাদা তাশাহুদিল আখির ফি সালাতি ও কবলা সালাম, শেষ তাশাহুদে বসে, শেষ বৈঠকে বসে সালাম ফেরানোর পূর্বে দোয়া করা, এ সময় দোয়া বেশি কবুল হয়। ফাফি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুমুত তাশাহুদ ফিস সালাহ, নামাজে তাশাহুদ তাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজে যে তাশাহুদ পড়তে হবে এটা তিনি শিক্ষা দিয়েছেন। সুম্মা ক্বালা ফি আখিরিহি, এরপর শেষে বলেছেন, সুম্মা ইয়াতাখাইয়ার মিনাদ দুআই আজাবাহু ইলাইহি ফায়াদউ, এই তাশাহুদ পড়ার পরে, দরুদ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে তার যে সকল দোয়াগুলো ভালো লাগে সে দোয়াগুলো সে যেন পাঠ করে। ছয় নাম্বার হচ্ছে যে সকল সময়ে দোয়া কবুলের আশা বেশি, বাইনাল আজানি ওয়াল ইকামা, আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং একামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় সেটা ফিরিয়ে দেওয়া হয় না। সাত নাম্বার হচ্ছে জাউফুল লাইলিল আখির, রাত্রের শেষ ভাগে, যেটা একটু আগে বলা হয়েছে। আট নাম্বার হচ্ছে আদ-দুআউ ইনদা সিয়াহিদ দিক, আমাদের দেশে এটা বেশি প্রযোজ্য, যখন মোরগ ডাকে তখন যদি কেউ দোয়া করে তাহলে দোয়া কবুলের আশা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে ইদা সামিতুম সিয়াহাদ্দিকা, যখন তোমরা মুরগের কি শুনবে, আওয়াজ বা ডাক শুনবে, ফাসআলুল্লাহ মিন ফাজলিহি, তখন তোমরা আল্লাহর ফজিলত এবং অনুগ্রহ তালাশ করো বা চাও আল্লাহর কাছে। ফা ইন্নাহা রাআত মালাকা, কেননা এই দিক তখন কি করেছে, একটা ফেরেশতা দেখেছেন। ওয়াইদা সামিতুম নাহিকাল হিমার, আর যখন গাধার আওয়াজ তোমরা শুনতে পাও, ফাতাউযু বিল্লাহি মিনাশ শাইতান, তখন শয়তান থেকে তোমরা কি করো, হ্যাঁ, পানা চাও, মুক্তি চাও। ফাইন্নাহু রা শাইতানান, তখন কেননা ওই গাধা কি করেছে, শয়তান দেখেছে, অতএব শয়তান হয়তো কাছেই চলে আসতে পারে, এজন্য শয়তান থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে। এরপরে নয় নাম্বার হচ্ছে ইন্দা নিদাই লিস সালাওয়াতিল মাকতুবা, যখন ফরজ নামাজের জন্য ডাকা হয়, অর্থাৎ যখন আজান হয় তখন দোয়া করা। আন সাহল ইবনে সাদ কাল, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول كريم صلى الله عليه وسلم বলেছেন, সিনতান লা তুরদ্দান, দুইটা ব্যক্তির, দুই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আদ-দুআউ ইনদান নিদা, আজানের সময়ের দোয়া, ওয়া ইনদাল বাসি হিনা ইলহামু বা'দুহুম বা'দা, আর কঠিন বিপদের মুহূর্তে যখন একজন আরেকজনের সাথে চাপাচাপি ঘেঁষাঘেঁষি লেগে যায়, অর্থাৎ যখন বিপদ আসে, দেখবেন যে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, তখন সবাই এক জায়গায় হয়ে যায়, এমত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। দশ নাম্বার ইন্দা ইকামাতিস সালাহ, যখন নামাজ দাঁড়ায় তখন আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে সা'আতান লা তুরাদ্দু আলা দা'ইন দাওয়াতুহু, কোন আহ্বানকারীর আহ্বান দুই সময় ফিরিয়ে দেওয়া হয় না। হিনা তুকামুস সালাহ, যখন নামাজের একামত দেওয়া হয়, অফিস সফি ফি সাবিলিল্লাহ, এবং কোন মানুষ যখন জিহাদের ময়দানে থাকে, জিহাদের ময়দানে যুদ্ধের সারিতে যখন থাকে, তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এগারো নম্বর হচ্ছে সা'আতাম মিন কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রের কিছু অংশে, একটা সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাত্রে একটা সময় রয়েছে, লা ইউয়াফিকুহা রাজুলুম মুসলিমুন, যে ওই সময়ে যখন কোনো মুসলিম বান্দা, ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের কোনো ভালো জিনিস সে চায় আল্লাহর কাছে, ইল্লা আতাহু ইয়া, তখন আল্লাহ তাআলা তাকে এই জিনিসটা কি করেন, দিয়ে থাকেন। ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, আর এই সময়টা প্রত্যেক রাত্রিতেই আসে, একটা সময় আছে, সেই সময়টা কোন সময় এটা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু প্রত্যেক রাতের একটা সময় আছে যে সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কোনো বিষয়, তাহলে সে মহান রব্বুল আলামিন তাকে সেটা দিয়ে থাকেন। তো এই জন্য আমাদের উচিত যদি আমরা কোনো সময় শেষ রাত্রে জাগ না পাই তাহলে যথাসম্ভব উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, আর যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি তো আলহামদুলিল্লাহ ভালোর উপরে ভালো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে বলা হচ্ছে ১২ নম্বর, সাআতুম মিন সাআত ইয়াউমিল জুমআহ, জুমআর দিনের একটা সময়। এটা আগেরটা বলা হলো যে প্রত্যেক রাত্রে একটা সময়, এখানে বলা হচ্ছে জুমআর দিনের একটা সময়, এবং সে সময়টা বিশেষত আসরের পরে বলা হয়েছে। এরপরে ১৩ নম্বর হচ্ছে ইন্দা শুরবি মিম্মা ইজামজাম, জমজমের পানি পান করার সময়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা উ জামজম লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি করেন, পূরণ করেন। তারপরে ১৪ নম্বর হচ্ছে ফিস সুজুদ, সেজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। ১৫ নম্বর ইন্দাল ইস্তিকাদি মিনান নাওমি লাইলা, রাত্রে যখন আমি আপনি ঘুম থেকে উঠি তখন দোয়া কবুল হয়ে থাকে। ১৬ নম্বর হচ্ছে ইন্দা দোয়া ইবিদাওয়াতি দিন নুন ইউনুস আলাইহিসসালাম, যখন আমি আপনি ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম, জিন নুন মানে ইউনুস আলা নুনওয়ালা মাছওয়ালা, যেহেতু তাকে মাছে খেয়ে ফেলেছিল, হ্যাঁ মাছের পেটে তাকে কিছুক্ষণ থাকতে হয়েছিল, এই জন্য তার নামই হয়ে গেছে সাহিবুল হুত, এক জায়গায় বলা হয়েছে মাছওয়ালা, আরেক জায়গায় বলা হয়েছে জিন্নুন, জান্নুন বলা হয়েছে কোরআনের এতে। তো এই জিন্নুন বা মাছওয়ালা হলেন ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়া যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা বেশি আশা করা যায়। আর ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ১৭ নম্বর হচ্ছে ইন্দা দোয়াই নাসি বাদা ওয়াফাতিল মাইত, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখনকার দোয়া, যেমনটি বলা হয়েছে যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, ওয়াকাদ শাক্কা বাসারুহু, আর তার চোখগুলো খোলা ছিল, সুম্মা আগমাদা ফাগমাদাহু, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখগুলো বন্ধ করে দিলেন। সুম্মা কালা ইন্নার রুহা ইযা কুবিজা তাবিআহুল বাসার, যখন রুহটা বের হয়ে চলে যায় তখন চোখ তার কি করে, অনুসরণ করে, যেদিকে চলে যায় ওদিকে তাকিয়ে থাকে। ফাজাজ্জানাসুম মিন আহলিহি, তখন সবার মধ্যে একটা হইচই পড়ে গেল, হ্যাঁ এতক্ষণ তারা খেয়াল করতে পারে নাই যে উনি মারা গেছেন, মনে করছেন তাকিয়েই হয়তো আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন তখন তারা বুঝতে পারলেন যে তিনি ইন্তেকাল করেছেন। ফাকাল, তখন তিনি বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইরিন ফা ইন্নাল মালাইকাতা ইউমিনু আলা মা তাকুলুন, যে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে ভালো ছাড়া মন্দ বলিও না, অর্থাৎ আবু সালামা যে ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে তোমরা খারাপ কিছু বলিও না, বরং ভালো কথাই বলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে ভালো গুণাগুণ বর্ণনা করো, কেননা তোমাদের কথার উপরে ফেরেশতারা আমিন বলে থাকেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অপর হাদিসে এসেছে যে তিনি একদিন বসেছিলেন, সাহাবারাও বসেছিলেন, একটা লাশ সামনে দিয়ে গেল, তখন সাহাবারা বললেন যে এই লোকটা খুব ভালো ছিল, তিনি বললেন ওয়াজাবাত। এরপর আরেকটা লাশ গেল, সবাই বললো যে লোকটা খুব খারাপ ছিল, তিনি বললেন ওয়াজাবাত। তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে প্রথমটার ব্যাপারে তোমরা যখন তার সুনাম গিয়েছো তখন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে, আর দ্বিতীয়বার যে ব্যক্তি গেল তার দুর্নাম করেছে তোমরা, এই জন্য কি হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো এই জন্য খারাপ কিছু বলতে নেই, তার হিসা সে তো পাবেই, তার দুর্নাম করে আমার আপনার কোনো না লাভ নেই, এই জন্য মৃত ব্যক্তির কোনো সময় দুর্নাম করা ঠিক নয়। এরপর ১৮ নম্বর হচ্ছে ইন্দা কাউলিকা ফি দোয়াইল ইস্তিফতাহ, যখন আমি আপনি নামাজ শুরু করি তখন যদি এরকম দোয়া করি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, তো এই দোয়ার মাধ্যমে কোনো এক ব্যক্তি সাহাবাদের মধ্যে শুরু করলেন তার নামাজ, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজিবতু লাহা, আমি এই জন্য আশ্চর্য হয়ে যাচ্ছি, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তার জন্য জান্নাতের দরজাগুলো কি করা হয়েছে, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। তো এখান থেকে বুঝতে পারলাম যে এই দোয়া আমরা করতে পারি দোয়াউল ইস্তিফতার সময় বা যখন নামাজ শুরু করব তখন। তারপরে যেটা 19 নম্বর হচ্ছে ইনদা কিরাতিল ফাতিহাতি ফা ফিল হাদিস, যখন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি তখনও দোয়া কবুলের আশা করা যায়। এখানে লম্বা একটা হাদিস আসছে, সে হাদিসটা আর উল্লেখ করছি না। তো এখানে যেহেতু আমরা পড়ছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তো এগুলো সবই দোয়া, এগুলো দোয়া কবুলের আশা করা যায়। তারপর বলা হচ্ছে ইনদাত তামিনি ফিস সালা ইদা ওয়াফাকাত আমিনাল মালায়েকা, যখন নামাজে আমরা আমিন বলে থাকি তখন যদি ওই আমিন ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তখন দোয়া কবুলের আশা করা যায়। এরপর হচ্ছে বাদাস সালাতি আলা নবী ফিত তাশাহুদিল আখির, শেষ তাশাহুদে বসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করার পরে দোয়া। এরপর হচ্ছে ইনদা কাউলিকা কবলা সালামি ফিস সালাহ, নামাজ শেষের পূর্বে অর্থাৎ সালাম আমি ফিরাবো তার পূর্বে যদি কোনো দোয়া করে থাকি তাহলে এই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে কবুলের আশা করা যায় ইনশাআল্লাহ। এরপরে ইনদা দোয়াইল মুসলিমি বাদাল ওযু, ওযু করার পরে যদি কোনো মুসলিম ব্যক্তি দোয়া করেন তাহলে সে দোয়া কবুলের আশা করা যায়। তারপরে হচ্ছে আর দোয়া ও ইয়াউমা আরাফাতা ফি আরাফাত আলিল হাজ, যারা হাজি হজ করে থাকেন আরাফার দিবসে যদি তারা দোয়া করেন তাহলে ওই দোয়াটা কবুলের বিশেষ আশা করা যায় এবং বেশ গুরুত্ব রয়েছে সেই দিনের দোয়ায়। হাদিসে এসেছে আন আমর ইবনে শুআইব আন আবিহি عن جده أن النبي صلى الله عليه وسلم قال خير الدعاء دعاء يوم عرفة সবচেয়ে বড় এবং উত্তম দোয়া হলো কোন দিনের দোয়া? আরাফার দিবসের দোয়া। وخير ما قلت انا والنبيون من قبلي, আর আরাফার দিবসে আমি এবং আমার পূর্বে যত নবীরা চলে গেছেন তাদের মধ্যে সবাই যে দোয়াটা পড়েছেন তার মধ্যে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর হচ্ছে বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা যুহর, যুহরের পূর্বে যখন সূর্য ঢলে যায় এই সময়টাই দোয়া কবুলের আশা করা যায়। এরপরে হচ্ছে ফি শাহরি রমাদান, রমজান মাস দোয়া কবুলের মাস। এরপর ইনদা ইস্তিমাইল মুসলিমিন ফি মাজালিসিজ যিকির, যখন মুসলমানগণ যেরকম আমরা এখন মজলিসে জিকিরে বসে আছি এই মজলিসে জিকিরে শুধু হা হু করে চিল্লাচিল্লি বুঝায় না, বরং যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয়, স্মরণ হয়, তাদের আলোচনা করা হয়, সেগুলি হচ্ছে মাজালিসুল জিকির বা জিকিরের মজলিস। এই সকল মজলিসে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তারপরে শেষ যেটা হচ্ছে আদ-দুআ ফি আশরি যিল হিজ্জা, যুল হিজ্জা মাসের প্রথম যে 10 দিন আছে এই 10 দিনে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো এ গেল আমাদের ওই সকল অবস্থা এবং সময় এবং পরিস্থিতি যে সকল সময়ে আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করে থাকেন বিশেষভাবে। এরপরে অনেকে বদদোয়া করে থাকি, অনেকে দোয়া করে থাকি, হ্যাঁ ভালো দোয়া করে থাকি, ভাই আমার জন্য দোয়া করিয়েন, আর একজন বলে তুই ধ্বংস হ ইত্যাদি, ভালো দোয়াও কেউ করি আবার কেউ খারাপ দোয়াও করে থাকি। তো এখন কার দোয়া কার জন্য বেশি কবুল হয় বা কোন অবস্থায় কার দোয়া কার জন্য লাগে এই পর্যায়ে আমাদের কিছু আলোচনা আছে। তো প্রথম নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসলিম লি আকিহি বি জাহরিল গায়বি মুস্তাজাবাতুন, কোন মুসলিম ভাই যদি তার অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে থাকে তাহলে এই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন। এর জন্য প্রমাণ রয়েছে, সংক্ষিপ্ত সময়ের জন্য বলতে পারছি না। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এরপর তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লি ওয়ালাদিহি আও আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করেন পক্ষে আও আলা ওয়ালাদিহি অথবা তার বিপক্ষে, অর্থাৎ বদদোয়া যদি করেন তাও কবুল হয়, ভালো দোয়া করলেও কবুল হয়। এজন্য যারা পিতামাতা আছেন তারা সাবধান, ছেলে সন্তানের জন্য কোনো সময় খারাপ দোয়া করবেন না, কারণ আপনার দোয়া যদি লেগে যায় আপনার সন্তানের ক্ষতি হবে, পরবর্তীতে আপনি আমি আফসোস করব, হ্যাঁ পরবর্তীতে আমি আপনি আফসোস করবো। এই জন্য বদদোয়া কোনো সময় করবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কোনো সন্তান আল্লাহ না করুক খারাপ হয়ে যায়। চার নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। পাঁচ নাম্বার দাওয়াতুস সাঈম ইনদা ফিতরিহি ওয়া দাওয়াতুল ইমামিল আদিল ওয়া দাওয়াতিল মাজলুম, পাঁচ নাম্বার হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার নিয়ে সামনে বসে থাকে ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং ইমামুল আদেল যদি হয়, ন্যায়পরায়ণ যদি ইমাম হন তার দোয়াও আল্লাহ কবুল করে থাকেন। আর একটু আগে যেটা বলা হয়েছে দাওয়াতুল মজলুম, মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। ছয় নম্বর হলো দাওয়াতুল ওয়ালাদিস সালেহ, সৎ সন্তানের দোয়া। যেটা আমরা জানি, মানুষ যখন ইন্তেকাল করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত, তার মধ্যে একটা হচ্ছে আউওয়ালাদুন সালিহুন ইয়াদউউ লাহু, সে নেক সন্তান যে তার পিতামাতার জন্য কি করে দোয়া করে, এই দোয়া পিতামাতার কাছে পৌঁছে থাকে। এরপর সাত নম্বর হলো দাওয়াতুল মুজতর, যে ব্যক্তি কঠিন অবস্থায় পড়ে গেছে, এই কঠিন অবস্থায় যদি সে কোনো পীর বাবাকে না ডেকে, কোনো অন্য মানুষকে না ডেকে যদি আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আট নম্বর মান বাতা তাহিরান আলা যিকরিল্লাহ, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করে, অর্থাৎ ওযু করে রাত্রি যাপন করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ শেষ রাত্রে উঠে যদি এই ব্যক্তি আবার সে তার যেহেতু ওযু গোসল ইয়ার কারণে ঘুমের কারণে ভেঙে গেছে, আবার যদি শেষ রাত্রে উঠে ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে বা নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, তবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। নয় নম্বর হচ্ছে দাওয়াতু মান দাআ বি দাওয়াতি যিন্নুন, যিন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হবে। দশ নম্বর দাওয়াতুল মুস্তাইকিদ মিনান নাওম, যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় ওই ব্যক্তির দোয়া কবুলের আশা বেশি। দাওয়াতুল ওয়ালাদ ওয়ালাদিল বাররি বি ওয়ালিদাই, নেক সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে তবে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ, কোন নেক বান্দার মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে উঁচু করে থাকেন, দ্বিতীয় তলায় ছিল তৃতীয় তলায় তাকে দিয়ে দিয়েছেন, হ্যাঁ একটা স্তর তার বৃদ্ধি করে দিয়েছেন। ফায়াকুলু, তখন ওই বান্দা বলেন যে ইয়া রাব্বি আন্না লি হাযা, এই যে আমাকে তুমি মর্যাদাটা বের করে বাড়িয়ে দিলে, আমার যে জান্নাতের তবকা দরজা বুলন্দ করে দিলে, উঁচু করে দিলে, এটা কোথা থেকে আমি পেলাম? ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, এর মাধ্যমে তোমার আমি এই মর্যাদা বৃদ্ধি করে দিলাম, সুবহানাল্লাহ। তাই পিতামাতা যাদের নেই বা আছে তাদের জন্য আমরা কি করব, দোয়া করব। আল্লাহ আমাদেরকে পিতামাতাকে না ভোলার তৌফিক দান করুন এবং বেশি করে তাদের জন্য দোয়া করতে তৌফিক দান করুন আল্লাহুম্মা। বারো নম্বর হচ্ছে দাওয়াতুল হাজ্জি ওয়াল মুতামিরি ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি উমরা করে অথবা হজ করেন অথবা যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেন, সেই ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা, বা যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেন আবার ফিরে আসেন আবার যান, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করে থাকেন। তেরো নম্বর হচ্ছে দাওয়াতু যাকিরিল্লাহি কাসিরা, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির স্মরণ করে, হ্যাঁ সবসময় সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি দোয়া দরুজ পড়তে থাকে, সে ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। চোদ্দ নম্বর হচ্ছে দাওয়াতু মান আহাব্বাহুল্লাহু ওয়া রাদিয়া আন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। তো এ গেল আমাদের ওই সকল লোকদের বর্ণনা যাদের দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করে থাকেন। তো এরপরে আমরা যেটা কথা দিয়েছিলাম যে কিছু ঘটনা আমরা উল্লেখ করব, যেই ঘটনাগুলিতে মহান রব্বুল আলামিন সরাসরি দোয়া বা ডাকে, মানুষের ডাকে বা প্রার্থনাতে সরাসরি সাড়া দিয়েছেন, তার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মার জন্য। এই ঘটনায় বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ইসলাম গ্রহণ করেননি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবসময় তাকে ইসলামের পথে আহ্বান করেন আর তিনি এর থেকে আরো দূরে দূরে সরে থাকেন। তো একদিন এমন হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে যখন ইসলামের পথে ডাকলেন, আহ্বান করলেন, তখন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে খুব একটা বড় কথা বলে ফেলল, যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কষ্ট পেলেন। কি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে তিনি রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে গেলেন, কারণ রসুলের মহাব্বত তার অন্তরে আছে, রসুলকে গালি দিয়েছেন উনি অন্তরে কষ্ট পেয়েছেন। তো রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন মা ইউবকিকা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, কি জন্য তুমি কাঁদছ, কি কারণ তোমার কাঁদার? ফাকাল, তিনি বলছেন, ইন্নি কুনতু লা আফতারু আন দাওয়াতি উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাই, যে আমি সবসময় আমার মাতাকে দিনে ইসলামের প্রতি দাওয়াত দিতাম, কিন্তু তিনি কি করতেন, সবসময় এই দাওয়াত থেকে দাওয়াতকে অস্বীকার করতেন। ওয়াকাদ দাআউতুহা লিয়াউম, আজকে আমি তাকে কি করলাম, দাওয়াত দিলাম, ফা আসমাআতনি ফি কামা আকরাহ, তখন তিনি আমাকে আপনার ব্যাপারে এমন কথা শুনিয়েছেন যেটা আমি ভালো মনে করি না, অপছন্দ করি, কারাহিয়াত করি, অপছন্দ করি আমি। ফাদউল্লাহ আন ইউমিলা কালবা উম্মি আবি হুরাইরা লিল ইসলাম, অতএব হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার মার অন্তরটা যেন আল্লাহ তাআলা ইসলামের দিকে ফিরিয়ে দেন। ফাদআ লাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরার মার ইসলামের জন্য দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে যাচ্ছেন, খসখস শব্দ শুনতে পাচ্ছেন, তো ওনাকে বাড়িতে যখন উনি ঢুকবেন, আওয়াজ করলেন দরজায় গিয়ে, তখন তার মা বলছেন যে একটু দাঁড়াও, তো তিনি দাঁড়াতে বললে উনি দাঁড়ালেন। এরপর যখন বের হয়ে আসছেন, তখন তিনি দেখছেন যে উনি গোসল করে বের হয়ে আসছেন, তো গোসল করে যখন বের হয়ে আসছেন, আসার পরে তিনি তার কাপড় পড়লেন এবং বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে দোয়া করেছেন, আল্লাহ সরাসরি দোয়া কবুল করেছেন, উনি বাড়ি আস্তে আস্তে দেখছেন কি মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এখানে সরাসরি কবুল হয়েছে। এরপর উনি ফিরে আসছেন, আবার কাঁদছেন, তো এর আগে উনি কষ্টে কাঁদছিলেন, এবার খুশিতে কাঁদছেন যে এতদিন ধরে চেষ্টা করেছিলাম মাকে দিন ইসলামের পথে নিয়ে আসার জন্য, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মাধ্যমে সেটা হয়ে গেছে। তো আমার আপনার মা জাহান্নামে যাক এটা আমি আপনি চাই না, ঠিক তেমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও চান না। এরপর একটা ঘটনা উল্লেখ করছে এখানে, এখানে বলা হচ্ছে কাল আবু মুহাম্মদ ইবনে আবি যাইদ, আবু মুহাম্মদ বিন আবি যাইদ বলছেন, কানা আব্দুল্লাহ বিন হাবিব আলিমুল আন্দালুস, আবদুল্লাহ বিন হাবিব উনি আন্দালুসিয়ার ইয়া ছিলেন, আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ তাআলা কি করতেন, কবুল করতেন। ওয়া আন্নাল বাহরা হাজা বিহিম ফিল্লুজ্জা, তো এক সময় হলো কি যে সমুদ্রে খুব ঝড় উঠল, তুফান, যে পানি আপনার টলমল করতে শুরু করলো, পাক খেতে শুরু করলো, তো এমত অবস্থায় ফাকামা ফাতাওয়াদ্দা, তিনি কি করলেন, দাঁড়িয়ে উজু দাঁড়ালেন, দাঁড়ার পরে উজু করতে গেলেন, উজু করলেন, সুম্মা রাফা ইয়াদাইহি ইলা আসসামা, তারপর তার দুই হাত উত্তোলন করলেন আকাশের দিকে, ফাকালা, তিনি বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না রিহলাতি হাযিহি লিওয়াজহিকা খালিসা, হে আল্লাহ, তুমি যদি মনে করো, তুমি যদি জানো যে এই আমার এই রিহলাটা, আমার এই সফরটা তোমার জন্য খালেস এবং একনিষ্ঠভাবে তোমার জন্য, ওয়ালি ইহিয়াই সুনানি রাসূলিকা, এবং তোমার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করার জন্য, ফাকশিফ আন্না হাযাল গাম, তাহলে আমাদের আজকের এই যে বৃষ্টি এসেছে, বাদল এসেছে, এবং এই যে কঠিন অবস্থায় সমুদ্রের উত্তাল যে শুরু হয়েছে, এখান থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। ওয়া আরিনা রাহমাতাকা কামা আরাইতানা আযাবাক, যেমনভাবে তুমি আমাদেরকে তোমার আজাব দেখাচ্ছ, এখন সমুদ্রের উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, তো ঠিক তেমনইভাবে এই আজাবকে দূর করে দিয়ে তোমার রহমত আমাদেরকে দেখাও। ফাকাশাফাল্লাহু আনহুম বিলুৎফিহি ফিল ওয়াক্ত, তো আল্লাহ তাআলা সাথে সাথে তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ মায়ায় এই কঠিন অবস্থা তাদের দূর করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি মানুষ ডাকে, আল্লাহ অবশ্যই মানুষের ডাকে সাড়া দিবেন। হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ তো আর দেওয়ার নেই, মানুষের কাছে যদি আপনি আমি চাই, তাহলে মানুষ হয়তো আপনাকে 10 রিয়াল দিল, 20 রিয়াল দিল, কিন্তু এটা স্বাভাবিক, দুনিয়ার সাময়িক ব্যাপার, কিন্তু আমার আপনার যাবতীয় সমস্যা আমার আপনার স্রষ্টার কাছে জানাতে হবে। তো এমনইভাবে আরেকটি ঘটনা উল্লেখ করছি আপনাদের সামনে, এখানে আমাদের বাংলাদেশের ঘটনা, এখানকার এক শায়খ আমাদের দেশে সফরে গিয়েছিলেন, তিনি হলেন সাইদ বিন মুসফির আল কাহতানি হাফিজাহুল্লাহ। তিনি বলছেন যে কুনতু ফি জিয়ারাতি দাওলাতি বাংলাদেশ, আমি কোনো এক সময় বাংলাদেশে সফরে গিয়েছিলাম, কাবলা সানাওয়াতিন বেশ কয়েক বছর পূর্বে, লিল মুশারাকাতি ফি মুতামারি তাফসিরিল কোরআন, কোরআন তাফসির হবে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার জন্য, ওয়ালাম্মা জিনা লিল মাকানি কানাল হুযুরু 500 আলফ নাসমা, আর যখন আমরা উপস্থিত হলাম এই সভাস্থলে দেখলাম প্রায় 500,000 লোক, সুবহানাল্লাহ 500,000 মতো লোক, ওয়াকাদ ইজতামাউ ফি ময়দানিন জামিয়াতিন হুনাক, এক বড় মাঠে তারা কি হয়েছেন সেখানে একত্রিত হয়েছেন, ওয়াবাইনামা নাহনু উকুফুন ইযা সামাউ তারাআদ ওয়াসসাহাবু ওয়াল মাতার, আমাদের দেশে বৃষ্টির দেশ, তো সবাই যখন একত্রিত হয়েছে এখন ওয়াজ শুরু হবে, ওয়াজ মাহফিল তাফসির মাহফিল শুরু হবে, ওই সময় দেখা যাচ্ছে যে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে এবং মেঘ উঠছে এবং বৃষ্টি প্রায় চলে আসছে এমন ভাব। ফাইজা জাআল মাতারু কাইফা ইয়াজলিসু হাউলাইন নাস, এই বৃষ্টি যদি চলে আসে এই লোকগুলো কী করে বসে থাকবে ফাঁকা মাঠে, ফাকুল তুমা রায়ুকুম, উনি বলছেন যে আমি তখন বললাম তোমাদের কি মত, ফাকালু তখন তারা বলল ফিহি শেখ ফুলান নাজআলুহু ইয়াদউল্লাহ, অমুক এক ব্যক্তি আছেন তাকে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করাই, ফাজা আল শাইখু ফাকালু, ওই শাইখ তখন আসলেন, তখন তারা বলল হাযার রাজুলু লা ইয়াকুলু ইল্লা হালালা, এই ব্যক্তি যথাসাধ্য হালাল খাওয়ার কি করেন চেষ্টা করেন, ফারাফা ইয়াদাইহি ইলা সামা, তিনি তার হাতকে আকাশের দিকে উত্তোলন করলেন, ফাদা আল্লাহ তাআলা, এরপর তিনি আল্লাহকে আহ্বান করলেন ডাকলেন, ফাজালাসনা কালিলান, আমরা কিছুক্ষণ বসলাম, ফাইজা বিল মাতার ইয়ানতাহি, দেখা গেল পানি মেঘ আস্তে আস্তে কেটে গেল, ওয়া তাসতামিরুল মুহাযারাতু 5 সাআতিন লিল মুহাযিরিন আল 5, পাঁচজন বক্তা ছিলেন 5 ঘন্টা তারা আলোচনা করেছেন, ফালাম্মা ইনতাহাইনা মিনাল মুহাযারাতি ওয়াল আশা, আর আমরা যখন ওয়াল ইশা বা ওয়াল আশা, যখন আমরা এশার শেষ করলাম আর কি, এশার মুহাদারা বা বক্তব্য শেষ হলো, এশার নামাজ হলো বা এশার খাওয়া দাওয়া হলো, জা আল মাতার, তখন বৃষ্টি আসলো। তাহলে এখান থেকে আমরা প্রমাণ পাই যে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ ডাকে সাড়া দেন। তো এরপর একটা সংক্ষিপ্ত ঘটনা বলছি, কোনো এক ব্যক্তি ছিলেন যিনি কোনো এক মাদ্রাসায় মুদারেস হিসাবে নিয়োগ পেয়েছেন, তো তিনি মুদারেস হিসাবে নিয়োগ পাওয়ার পর দেখলেন এক ব্যক্তি পাশে বসে আছে, ওর কাছে কেউ যায় না, তো তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির কাছে তোমরা কেন যাও না, তো বলছে ওর নামাজ রোজা করে না, বিড়ি সিগারেট খায়, ওই জন্য ওর কাছে আমরা যাই না। তো উনি তখন করলেন কি, ওই ব্যক্তির পাশে গেলেন, পাশে গেলে উনি দূরে সরে যান, উনি আরেকটু কাছে যান, এরকম প্রতিদিনই তিনি তার পাশে বসেন। এভাবে করতে করতে দেখা গেল কি তার সাথে তার সখ্যটা গড়ে উঠল। তো এক পর্যায়ে তিনি তার সাথে আলোচনা করছেন, আসরের আজান হলো, তিনি বললেন এর সাথে এর আগে তার সাথে অনেক আলাপ হয়েছে, তো আসরের যখন আজান হলো তিনি বললেন যে তুমি থাকো আমি একটু করি নামাজ পড়তে যাই, আমিও তো যেতে পারি না, উনি বলছেন যে আপনি এই যে প্রতিদিন নামাজে যান 5 বার করে আপনার তাপ লাগে না, ক্লান্ত হয়ে যান না আপনার, তখন বলছে যে না আমি তো ক্লান্ত হই না। তখন উনিও গেলেন তার সাথে, ওযু করলেন, নামাজ পড়লেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করছেন এবং দোয়া করছেন, প্রথমত নামাজে দোয়া করেছেন তিনি যে হে আল্লাহ আমি তাকে তোমার নিকট পর্যন্ত নিয়ে এসেছি, অতএব বাকি দায়িত্ব তোমার, তুমি তাকে হেদায়েত দান করো এবং তোমার দিনের ওপর তাকে সাবেত এবং কদম এবং অটল রাখো। তো এরপর তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগলো তোমাকে, সে আল্লাহ মমতাজ, হ্যাঁ খুব ভালো লেগেছে আমাকে এবং এরকম আরাম আমি কোনোদিন পাইনি, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আচরণের কারণে কোনো ব্যক্তি যদি দিন থেকে সরে যায় আমি আপনি দায়ী, তাই কোনো মানুষের সাথে কোনো সময় হেয় প্রতিপন্ন ভাব নয়, বরং তাকে কাছে ডেকে ইসলামের কথা বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শেষে উনি উল্লেখ করেছেন যে পরবর্তীতে এই ব্যক্তি সৌদি আরবের বাইরে কোনো এক জায়গাতে তিনি দায়িত্ব পেয়েছিলেন, ফাজাহা বা হুনাক, ওইখানে যাওয়ার পর ওয়াসলামা আলা ইয়াদাই হিল কাসির, তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করে, বলুন সুবহানাল্লাহ। তো যে লোক নামাজ পড়তো না তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করছেন, তাহলে দোয়ার বরকত, ওই ব্যক্তি দোয়া করেছিলেন আল্লাহ আমি তোমার নিকট পর্যন্ত আমি এখানে তাকে নিয়ে আসতে সক্ষম হয়েছি, বাকি দায়িত্ব তোমার, আল্লাহ সেই ডাকে সাড়া দিয়েছেন এবং ওই ব্যক্তি পরবর্তীতে ইসলামের একজন দায়ী হয়েছেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক লোককে হেদায়েত দান করেছেন। সংক্ষিপ্ত আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি, দশটা বেজে আসছে প্রায়। তো এই ঘটনায় বলা হচ্ছে যে কোনো এক ব্যক্তির চোখের অসুখ ছিল, তো একটা চোখ তার ডাক্তারের কাছে গেছেন, তো একটা চোখ নষ্ট, অলরেডি এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেক চোখকে তারা অপারেশন করবেন কারণ যাতে এই চোখটাও নষ্ট না হয়ে যায় এই জন্য। তো ডাক্তার বললেন যে আল্লাহ ছাড়া এই অসুখ কেউ আর ভালো করতে পারবে না, মনে হয় তোমার আরেক চোখ থাকে কিনা সেটাও সন্দেহ আছে। তো ওই ব্যক্তি রাত্রে গিয়ে আল্লাহর কাছে কি করলেন, খুব কান্নাকাটি করলেন যে হে আল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও ইত্যাদি তার অভিযোগ, তার শাকুয়া তিনি পেশ করলেন আল্লাহর কাছে। এর পরের দিন যখন ডাক্তারের কাছে এসেছেন তখন ডাক্তার জিজ্ঞাসা করছেন যে তুমি কি করেছো তোমার চোখে, কি ব্যবহার করেছো, কি ওষুধ দিয়েছো তুমি? তখন বলছে আমি তো কিছু করি নাই, আমি করামাত বলতে আমি আল্লাহর কাছে একটু চেয়েছি। তো বলছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, তোমার চোখ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহি বিহামদিহি। তো এভাবে যদি আমরা আজকেও আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি তাহলে তিনি আমাদের ডাকে ইনশাআল্লাহ সাড়া দিবেন। তাই আসুন আমরা মহান রব্বুল আলামিনকে ভুলে না গিয়ে আমাদের বিপদে আপদে সর্বাবস্থায় মহান রব্বুল আলামিনকে ডাকি। যেমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলে আসলাম বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন সময় বিভিন্ন আদবে মহান রব্বুল আলামিনকে ডাকতে হবে, যদি আদব ঠিক থাকে এবং নিয়ম ঠিক থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, কারণ আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। প্রতি রাত্রের শেষ ভাগে তিনি এই সপ্তম আকাশে অর্থাৎ শেষ আকাশে প্রথম আকাশে নেমে এসে বলেন যে মাই ইয়াদউনি ফাস্তাজিবালা, কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব, মাই ইয়াস্তাগফিরুনি ফাগফিরালা, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব। তো আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন, তার খাজানা তার যে ভান্ডার আছে সেটা যদি আজীবন ধরে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আরও জান্নাত জাহান্নাম যতদিন কায়েম থাকবে ততদিনও যদি তিনি দিতে থাকেন কমতে হবে না। কিন্তু আমি আপনি চাইতে ঘাটতি করি মহান রব্বুল আলামিনের নিকটে, তাই আসুন আমরা আমাদের ভুলের জন্য প্রথমত মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিন বলুন আমিন। সাথে সাথে আপনাদেরকে আহ্বান করছি যে আমরা যে বিষয়গুলো এখানে শিখছি এই শিখার মাধ্যমে প্রত্যেকে কিন্তু একজন করে দায়িত্বশীল হয়ে যাচ্ছি। এখানে আমি আপনি যখন শুনলাম এই শোনাটাকে আমার আপনার প্রথমত নিজের জীবনে, পরবর্তীতে নিজের ফ্যামিলিতে, তারপরে আস্তে আস্তে আত্মীয় স্বজন, এরপর গ্রামবাসী, এরপর আস্তে আস্তে আরও আমার আপনার এরিয়া পরিধি বড় হতে থাকবে, এ সকল লোকদের কাছে আমার আপনার এই দাওয়াত আমার আপনার এই দায়িত্বকে পৌঁছে দিতে হবে। তো আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে যে সকল নিয়ম পড়লাম, আমরা যে সকল শর্ত জানলাম, এ অনুযায়ী আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহখাতাগুলিকে মাফ করে দিন বলুন আমিন। হে আল্লাহ আমরা দুই দিন ধরে আলোচনা করেছি এই আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে তুমি খারাপ কাজ থেকে বিরত রাখো আল্লাহুম্মা আমিন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে যে এক মুষ্টি দাড়ি রাখা কি জায়েজ? হ্যাঁ, যদি জায়েজ হয় কোন কিতাবে আছে জানাবেন। তো আমার জানা মতে বিশুদ্ধ যে সকল হাদিসগুলো আসছে সেখানে বলা হয়েছে যে ও আফুল লোহা, তোমরা দাড়িকে মাফ করে দাও। এই মাফ করে দেওয়ার অর্থে বলা হয়েছে যে দাড়িতে আর কোনো কিছু লাগানো যাবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ মত, এবং দাড়ি কাটা হারাম এ মর্মে বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। আর যে একটা হাদিসে আসছে যে এক মুষ্টির উপরে কাটা যায় সেটা ওই হাদিসের তুলনায় খাটে না। ঠিক আছে, একটা হাদিস পাওয়া যায়, তবে হাদিসটার দরজা ওই হাদিস থেকে অনেক কম, সম্ভবত জয়ীফও হতে পারে, সে ব্যাপারে সঠিক জানা নাই আমার। তবে যেটা বিশুদ্ধ সেটা হচ্ছে কি, যে দাড়ি ছেড়ে দিতে হবে সম্পূর্ণ। এরপর স্বর্ণ আট ভরি থাকলে কতটুকু জাকাত দিতে হবে? ঠিক আছে, তো এখানে যেটা নিসাব পরিমাণ আছে 85 গ্রাম, যেটা এখনকার আমাদের এখানকার হিসাব, 85 গ্রাম যখন হবে তখন আমার আপনার স্বর্ণের উপর জাকাত ফরজ হবে শতকরা 2.5 টাকা হারে। এর উপর আপনি দাম লাগাবেন, যে অনুযায়ী পড়ে আপনি জাকাত আদায় করবেন। পুরুষ নামাজ পড়তে শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকলে নামাজ হবে না সমস্ত শরীর ঢাকতে হবে? যদি কারো কাপড় না থাকে তাহলে সে অতটুকু পরে নামাজ পড়ে নেবে, তার নামাজ হয়ে যাবে। যদি কাপড় থাকে তাহলে তাকে অবশ্যই শরীর ঢাকতে হবে। বুঝাতে পেরেছি? যদি না কাপড় না থাকে তাহলে ওটাকে ইজার বানাতে হবে, লুঙ্গি বানাতে হবে। আমার আপনার যদি কিছু না থাকে, এমন লোক মনে হয় আলহামদুলিল্লাহ বর্তমান দুনিয়ায় নাই। হ্যাঁ, শেখ নাসিরুদ্দিন আলবানি কোন দেশের অধিবাসী ছিলেন? আলবেনিয়া, আলবানিয়া বা আলবেনিয়া যেটাকে বলা হয়। ঠিক আছে, সাকিম যেটা বলা হয়, সাফিম এটা আমাকে দেখতে হবে। আপনাকে যে ভাই প্রশ্ন করেছেন আমি পরে ডিকশনারি দেখে আপনাকে বলে দেবো। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি, এটা পরে বলছি আপনাকে। আমি
সাফিম শব্দ অর্থ কি, সাফিম নাম রাখা পুত্র সন্তানের রাখা যায় কিনা?
হ্যাঁ, আমি ওটা আপনাকে বলছি পরে। ঠিক আছে, সাফিম শব্দটা ওটা দেখে বলতে হবে, ও শব্দের অর্থটা আমার জানা নেই।
মাজার শব্দের অর্থ কি, মাজার কাকে বলে, আর মাজার বলা কি ইসলামিক দৃষ্টিতে জায়েজ আছে কি?
তো মাজার শব্দের শাব্দিক অর্থ হলো আপনার জিয়ারতের স্থান, যে স্থান জিয়ারত করা হয় সেটাকে মাজার বলা হয়। যেহেতু এই শব্দটি বর্তমানে শেরেকের আড্ডাখানা এবং বেদাতের আড্ডাখানায় ব্যবহৃত হচ্ছে, অতএব মাজার ব্যবহার করা ঠিক না। হ্যাঁ, তারপরে আপনি কিছু বলবেন নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। তো আল্লাহ তাআলার কাছে আমরা আবারও ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা তুমি আমাদের সকল গুনাহগুলিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। এই মজলিসে আমরা যা শুনেছি এবং যা বলেছিস তা থেকে আমাদেরকে ফায়দা অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।